জয় সিরাজ। আমরা গত তিন দিন যাবৎ প্রায় কর্তব্য এবং অকর্তব্য বিষয়ের উপরে মহাভারতের মানে আখ্যান অনুযায়ী আমরা সেই সমস্ত উপদেশ শ্রবণ করে আসছিলাম। আজ তারই পরবর্তী অংশ আমরা আস্বাদন করব। এখানে মানে অন্য দিনের পাঠের থেকে একটু সহজ আছে, উপদেশমূলক কথাগুলো তো তীরের মতন, সেখানে রস কষ কিছুই থাকে না, শুধু তীর চালানোর মতো অবস্থা। এবারে মহারাজ যুধিষ্ঠির মহোদয় মার্কণ্ডেয় ঋষিকে প্রশ্ন করলেন, হে মুনিবর, আমরা শুনেছি যে ইক্ষ্বাকুবংশীয় রাজা কুবলৎস তিনি নাকি অত্যন্ত পরাক্রমী রাজা ছিলেন, পরে তিনি ধুন্দুমার নামে বিখ্যাত হয়েছিলেন। তার নাম হচ্ছে কুবলৎস, কিন্তু পরে ধুন্দুমার নামে খ্যাতি লাভ করেছিলেন। তার এই যে নামান্তরণ, নামের পরিবর্তন, তা কিভাবে হলো, কেন হলো, আমার শুনতে বড়ই ইচ্ছা হচ্ছে। মহর্ষি মার্কণ্ডেয় বললেন, হে রাজন, ধুন্দুমারের ধার্মিক উপাখ্যান আমি তোমাকে শ্রবণ করাচ্ছি, তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো, যা অনেক মহিমান্বিত। বলছেন, বহু পূর্বে উতঙ্ক মুনি তিনি তপস্যা করছিলেন, যে উতঙ্ক মুনি গুরুগৃহে থেকে গুরুমাতাকে সেই রানীর কুণ্ডলোদ্বয় গ্রহণ করতে চেয়েছিলেন, সে অনেক বড় ইতিহাস আমরা শ্রবণ করেছি। তারই পরবর্তী অংশ, তিনি তপস্যায় রত হয়েছিলেন। এবারে তিনি উৎকট তপস্যা আরম্ভ করলেন। মরুপ্রদেশের সুন্দর এক স্থানে তার অতি রমণীয় এক আশ্রম ছিল, তা সেখানে মুনিবর মানে বহুদিন তপস্যা করলেন ভগবান শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করার নিমিত্ত, মানে সে উৎকট তপস্যা। তা ভগবান বিষ্ণু যথাসময়ে তার প্রতি সেই কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিলেন, বলল, বিষ্ণু ভগবান কি জয়। তারপরে উতঙ্কমুনি তিনি পূর্ণ কাম হয়ে তিনি ভগবানকে স্তব স্তুতি করতে লাগলেন। উতঙ্কমুনি ভগবানকে সামনে পেয়ে যে স্তুতি করেছিলেন তার ব্যাখ্যা আমরা শ্রবণ করছি। বললেন, হে ভগবান, আপনার থেকেই সমস্ত দেবতা অসুর এবং মানুষ উৎপন্ন হয়েছে, তা আপনি এই চরাচরের প্রাণীদের জন্ম দিয়েছেন এবং সবই আপনার থেকে সৃষ্টি হয়েছে। হে দেবাদিদেব, আকাশ আপনার মস্তক, সূর্য এবং চন্দ্র আপনার নেত্র, বায়ু নিঃশ্বাস এবং অগ্নি আপনার তেজ, তা সর্বদিক আপনার বাহু এবং মহাসাগর উদার, পর্বত উরু এবং অন্তরিক্ষ আপনার জঙ্ঘা, পৃথিবী আপনার শ্রীচরণ এবং বৃক্ষাদি আপনার রোম, দেবরাজ ইন্দ্র, সোম, অগ্নি, বরুণ, দেবতা এবং অসুর এবং নাগগণ, তারা সকলেই আপনাকে স্তব স্তুতি করে আপনার সম্মুখে সমস্ত দিকপাল তারা হাত জোড় করে থাকেন। হে ভুবনেশ্বর, আপনি সমস্ত প্রাণীর মধ্যে ব্যাপ্ত, বড় বড় যোগী মহর্ষিগণ আপনারই স্তুতি করে থাকেন। উতঙ্কমুনির স্তবে ভগবান শ্রী বিষ্ণু সন্তুষ্ট হয়ে বললেন যে, হে উতঙ্ক, আমি তোমার স্তব স্তুতিতে এবং তপস্যায় অত্যাধিক প্রসন্ন হয়েছি, তা তুমি আমার থেকে কিছু একটা বর নাও। ঋষি উতঙ্ক তিনি বললেন, হে প্রভো, হে ভগবান, হাত জোড় করে, হে কমল নয়ন, এই যে আপনি আমার উপর প্রসন্ন হয়েছেন, আমাকে বর দিতে চাইছেন, আমার প্রতি যে এই কৃপা আপনি করেছেন তাতে আমি বুঝতে পারছি যে আমার সব কিছুই পাওয়া হয়েছে। হে ভগবান, আমি আপনার থেকে কিছু চাই না, আমি আপনার দর্শন পেয়েছি মানে আমি পৃথিবীর সমস্ত কিছুই লাভ করেছি, অতএব আমি জাগতিক কিছুই চাই না আপনার থেকে। ভগবান বললেন, হে মুনিবর, তুমি যা চেয়েছ তা সব পূর্ণ হবে। এই যে তুমি আমাকে পেতে চাও, আমার লোকে আসতে চাও, তা তোমার পূর্ণ হবে। বলছেন, যার দ্বারা তুমি দেবতা এবং এই ত্রিলোকের অনেক বড় বড় কাজও করবে, এবং সেই উৎকট অসুর ধুন্ধু নামের যে বিশাল এক অসুর যে ত্রিলোককে বিনাশ করবে, এমন ঘোরতর তপস্যাও করে সে সিদ্ধি লাভ করবে। তা সেই অসুর যারাতে নিহত হবে আমি তার নাম তোমাকে বলছি, শ্রবণ করো। ইক্ষাকুবংশে এক বলবান বিজয়ী রাজা হবে, তার নাম বৃহদস্য। আর এই বৃহদস্যের পুত্র হচ্ছে কুবলৎস। সে মহাভয়ঙ্কর প্রতাপী রাজা। তার সাহায্যে এই দুষ্ট অসুর যে ধন্দু, তাকে সেই কুবলৎসের মাধ্যম থেকেই বধ করবে। আর সেই কুবলৎস সে এই ধন্দুকে বধ করার কারণেই তার নাম পৃথিবীতে ছড়িয়ে যাবে ধন্দুমার নামে। মহর্ষি উতঙ্ককে এই কথা বলে ভগবান শ্রীবিষ্ণু অন্তরিত হলেন। বলল বিষ্ণু ভগবান কি যায়। মহর্ষি মার্কণ্ডেয় বললেন, সেই ধুন্দুর কথা বলছেন যে সূর্যবংশের রাজা ইক্ষাকু পরলোক গমন করলে তার পুত্র শশাদ রাজা হল, বংশ বর্ণনা করছেন। আর তার রাজধানী ছিল অযোধ্যায়। এই শশাদের পুত্র হচ্ছে ককুৎস, আর ককুৎসের পুত্র অনেনা, অনেনার পুত্র পৃথু, আর পৃথুর মানে বিশ্বগস্ত এবং তার অদ্রি, এবং অদ্রির যুবনাশ্র নামক এক পুত্র জন্মায়। তারা প্রায় সকলেই পরম ধার্মিক। এবারে এই শ্রাবের পুত্র শ্রাবস্ত, তিনি শ্রাবস্তী নামের এক অতি উত্তম নগরী তৈরি করেছিলেন। আর বৃহদস্যের পুত্র হলেন কুবলৎস, আর কুবলৎস তার পিতার থেকে অনেক বেশি গুণবান ছিলেন, শক্তিশালী ছিলেন। তা তিনি যখন যুবনৎসকে যখন সেই কুবলৎসকে নিজের যজ্ঞপুত্র মনে করলেন, তখন তিনি তার রাজ্য তাকে সমর্পণ করে তিনি বনে চলে যাচ্ছেন, বৃহদস রাজা। এবারে যখন এই কথা উতঙ্কমুনি জানতে পারলেন যে বৃহদস্য সে বানপ্রস্থে চলে যাচ্ছে, তখন উতঙ্কমুনি তার সঙ্গে এসে তিনি বেরিয়ে পড়েছেন, সেখানে এসে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে বলছেন যে দেখুন, আপনি আমাদের রাজা, আপনি এমতো অবস্থায় আমাদের ছেড়ে চলে যেতে পারবেন না। রাজার কর্তব্য হলো প্রজা পালন। তিনি বললেন, দেখুন, আমি তো তার পরিবর্তে আমার পুত্রকে আমি রেখেছি, সে আমার থেকেও মহাপরাক্রমশালী, ধর্মবীর, এবং যুদ্ধ আদিতে তার সমকক্ষ দ্বিতীয় বীর আর কেউ নেই। তা সে তো রয়েছে। তিনি বলছেন, দেখুন, আমার যেখানে আশ্রম আছে সেই আশ্রমে সামনে বালির একটা সমুদ্র আছে, সেখানে জল নেই, শুধু বালি। তা সেটি বেশ কয়েক যোজন লম্বা এবং চওড়া। তা সেখানে এক খুব বলবান নামক দৈত্য থাকে, তার নাম হচ্ছে ধন্দু। সে মধু কৈটবের পুত্র, এবং পৃথিবীর ভেতরে, সেই বালির ভেতরে সে পৃথিবীর মধ্যে ঢুকে যায়। আর সে যখন নিঃশ্বাস নেয় তখন তাতে আমাদের বিশেষ কোনো ক্ষতি হয় না। কিন্তু সে যখন নিঃশ্বাস ত্যাগ করে তো তখন এই পৃথিবী মানে ধুলি মানে ধুলো একেবারে পরিপূর্ণ হয়ে যায়। সূর্যের কাছে পর্যন্ত এমন সব ধুলিকণা গিয়ে উপস্থিত হয়, সূর্যের গতি সূর্যের যে রেশ তাও মানে তার গতি রুদ্ধমত হয়ে যায়, চতুর্দিক অন্ধকার হয়ে আসে। আর একবাস নিঃশ্বাস সে যখন ত্যাগ করে তখন প্রায় এক সপ্তাহ কাল পর্যন্ত মানে আকাশের চতুর্দিকে ধুলো আর ধুলোয় ভর্তি হয়ে থাকে। তাতে আমাদের যাগ যজ্ঞে হোমে বিভিন্ন প্রকার অসুবিধা হয়। আর সেই দুষ্ট সে সমস্ত সাধুগণকেও বিনষ্ট করে, সমস্ত ত্রিলোককে সে দুঃখ প্রদান করে। অতএব আপনি তাকে বধ করুন, তারপরে আপনি যেখানে যাবেন যান, এতে আপনার রাজ্যে সকলেই সন্তুষ্ট থাকবে, সকলেই খুশিমতো ধর্মযাজন করতে পারবে। কিন্তু এই ভয়ঙ্কর উৎকট যে ধুন্দু নামক দস্যু, সে যদি জীবিত থাকে তাহলে কেউ কিছুই করতে পারবে না। বললেন, ঠিক আছে, আমি আপনার কথা মেনে নিচ্ছি, কিন্তু আমার থেকে আমার পুত্র কুবলৎস সে তো অনেক মানে অত্যাধিক আমার থেকেও অনেক অনেক গুণে গুণী এবং বলে বলিয়ান এবং সে পরম ধার্মিক। আমি তো বানপ্রস্থে বেরিয়েই পড়েছি, ঠিক আছে, আমি সাক্ষাতে তাকে বলে দিচ্ছি। উতঙ্ক মুনিকে সঙ্গে করে নিয়ে তিনি তার পুত্রকে ডাকালেন। তিনি এসে বললেন, পিতাশ্রী আদেশ করুন। তা বলছেন, এই মহাত্মার আশ্রমের সম্মুখে যে ভয়ঙ্কর দস্যু আছে তুমি তাকে বধ করো, এটাই আমার আদেশ। বলে দেখুন তখনকার দিনে রাজারা কেমন ছিলেন। তিনি বলছেন যে হে মহাত্মন, উতঙ্ক মুনিকে বলছেন, আমি শস্ত্র ত্যাগ করেছি, যুদ্ধ থেকে আমি মানে নিবৃত্তি লাভ করেছি, অতএব আপনি আমাকে আর পুনরায় অস্ত্র ধারণ করার জন্য অনুরোধ করবেন না। আমার পুত্র সে আপনার অবশ্যই সেই কার্য পরিপূর্ণ করে দেবে। বলে তিনি সঙ্গে সঙ্গে তপোবনের দিকে তপস্যা করতে চলে গেলেন। কেমন ত্যাগ! এই যে রাজন্যবর্গের চরিত্রেও মানে মহাভারত এবং শ্রীমৎ ভাগবতে লিপিবদ্ধ করেছেন ভগবান বেদব্যাস, তাদের মধ্যে ত্যাগ, তাদের মধ্যে কেমন ত্যাগ ছিল সেটাই দেখানোর জন্য। যুধিষ্ঠির মহারাজ আবার জিজ্ঞাসা করলেন যে সেই মহাবলী দৈত্যের কথা আমি আজ পর্যন্ত শুনিনি, ই আবার কেমন দস্যু যে নিঃশ্বাস ত্যাগ করাকালীন পৃথিবী কাঁপতে থাকে এবং পৃথিবী যেন একেবারে উলট পালট হয়ে যাবে, সমস্ত পর্বত যেন একেবারে পড়ে যাবে, এমন হয়। তা কে সেই এই ভয়ঙ্কর দস্যু? ঋষি মার্কণ্ডেয় বললেন, হে রাজন, এই ভয়ঙ্কর উৎকট দস্যু হচ্ছে মধুকৈটবের পুত্র ধুন্ধু। সে এক সময় এক পায়ে দাঁড়িয়ে বহুকাল তপস্যা করল ব্রহ্মাজির, আর ব্রহ্মাজি আর ভোলেনাথ সন্তুষ্ট হলে কিন্তু অনেক কিছু দিয়ে ফেলেন। দিয়ে ব্রহ্মাজি বললেন, পুত্র বলো তুমি কি বর চাও? তখন সেই ধুন্ধু সে তো মানে দুনিয়ার বর চাওয়া আরম্ভ করল, যে আমি কোনো দেবতা দ্বারা মরব না, দানব দ্বারা মরব না, যক্ষ দ্বারা মরব না, এবং আমি কোনো সর্প দ্বারা মরব না, কিন্তু বাকি থাকলো মানুষ, মানুষের কথা কিন্তু বলেন। তা ব্রহ্মাজি তিনি চিন্তা করলেন, ঠিক আছে তাই হবে, এবারে তাই হবে তো বলে চলে গেলেন। কিন্তু সে জানতো মানব আমার কাছে কি, মানব তো আমার কাছে মশামাছির মতন, তাই মানবের কথা বলেন। দেখুন, যে যে ব্যক্তিকে ঘৃণা করবে সেই ব্যক্তির দ্বারাই সে উপকৃত হবে, এ আমাদের জীবনে মানে আমরা প্রত্যক্ষ সকলেই অনুমান করতে পারি। মানুষকে সে কিছুই মনেই করতো না, তা দেখুন এই মানুষের দ্বারাই তার মৃত্যু হচ্ছে। এবারে সমস্ত ঘটনা বললেন। পাণ্ডবগণ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে এই চরিত্র শ্রবণ করে তাদের তো মানে সেই পূর্ণ চরিত্র শ্রবণ করার জন্য একেবারে উৎসাহিত হয়ে বললেন, হে মহাত্মন তারপরে কি হলো? বলছেন, তারপর উতঙ্ক মুনির সঙ্গে এই কুবলৎস তিনি তার সঙ্গে চলে আস, তার সঙ্গে সৈন্য সামন্তও রয়েছে, আর এই বৃহদর্শের পুত্র কুবলৎস, এই কুবলৎসের আবার 21,000 পুত্র ছিল। এই 21,000 পুত্র তারা কি গিয়ে কি করল, পথে যখন যাচ্ছিলেন সেখানে ভগবান বিষ্ণু আবার তাদের দর্শন দিলেন, বলল বিষ্ণু ভগবান কি যায়। এবারে বিষ্ণু ভগবান এই রাজা কুবলৎসকে তিনি তার শক্তি প্রদান করলেন, কুবলৎস সেই শক্তি পেলেন, আর অকস্মাৎ আকাশবাণী হলো, বলছেন, হে কুবলৎস তুমি এই ধুন্দুকে বধ করে ধুন্দুমার নামে তুমি খ্যাতি লাভ করবে, আর তুমি ভগবান শ্রী বিষ্ণুর তেজ মানে শক্তি প্রাপ্ত হয়েছো, অতএব আর কোনো চিন্তা নেই তোমার, যাও তুমি। দেবতাগণ পুষ্পবৃষ্টি করতে থাকলেন, আর সে সঙ্গে দুন্দুবি আদি আপনা আপনি বাঁচতে থাক। ভগবান বিষ্ণুর তেজে বলিয়ান হয়ে রাজা সমুদ্রের তীরে পৌঁছালেন এবং তার 21,000 পুত্রকে বললেন, তোমরা কোদাল নিয়ে এই সমস্ত বালি তুলে ফেলো, দেখি কোথায় কে আছে। 21,000 পুত্র যদি কোদাল নিয়ে লেগে পড়েন তাহলে আর কতক্ষণ লাগবে, আর বালি মাটির মতো অত শক্তও নয়, দেখতে দেখতে তারা সেই মাটি তুলে ফেলল। এবার বালির ভিতরে সে বিশাল শরীর নিয়ে লুক্কায়িত হয়েছিল, সে যখন মানে প্রকট হলো উঠল, সে তো মনে হলো দ্বিতীয় সূর্য, এমন তার তেজ পরাক্রম হুঙ্কার। এবার ধুন্দু প্রলয়কালের অগ্নির মতো পশ্চিম দিক ঘিরে শায়িত ছিল। এবারে কুবলৎসের পুত্ররা তার চতুর্দিক থেকে বিভিন্ন প্রকার তীক্ষ্ণ বাণ গদা মুসল তরোয়াল ইত্যাদি নিক্ষেপ করতে থাকল, কিন্তু তাতে তার কিছুই হয় না। সে এমনই শরীর থেকে এবং তার মুখ থেকে তেজ মানে আগুন উৎপন্ন করল যে তার 21,000 পুত্র সবই মারা গেল। তিনজন বেঁচে থাকবে, সে তিনজনের নামও বলবেন, তাদের দ্বারাই এই বংশ মানে ইক্ষ্বাকু বংশ আগে চলবে। তিনজন ছেড়ে আর সকলেই তার তেজে নষ্ট হয়ে গেল। এবারে কুবলৎস এদিক ওদিক দেখলে ডিস্টার্ব হবে, এবারে কুবলৎস নিজে সমস্ত অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে সেই অসুরের সামনে যাচ্ছে। এবারে সেও তো মানে অলৌকিক অলৌকিক সব অস্ত্রশস্ত্র প্রয়োগ করতে জানে, তা সেই অসুরের মুখ থেকে আগুন বেরোচ্ছে, আর কুবলৎস কি করলো, নিজের সমস্ত শরীর থেকে জলের ধারা বের করে দিল। এবার দেখতে দেখতে তার মুখের আগুন তার শরীরে জল বেরোচ্ছিল, যে পিস্কারির মতো জল বেরোচ্ছিল, তাতে তার মুখের আগুন নিভে গেল। এবার সেই ভয়ঙ্কর উৎকট দস্যু ধুন্ধুর তার পরাক্রম দেখে চিন্তা করলো যে মানে ছোট মোটো অস্ত্র প্রয়োগ করে কোনো লাভ হবে না, তাই তিনি ব্রহ্মাস্ত্রের সন্ধান করে সেই ব্রহ্মাস্ত্র দিয়ে দেখতে দেখতে তাকে একেবারে জ্বালিয়ে সেখানেই ভস্ম করে দিলেন। এবারে ভস্ম করলে সেখান থেকেই তার নাম হলো ধুন্দুমার, তিনি পৃথিবীতে ধুন্দুমার নামে প্রসিদ্ধ হলেন ওই ধুন্দুকে বধ করে। তাকে বধ করতে কোনো দেবতা যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্নর কারো দ্বারাই সম্ভব ছিল না, তিনি ভগবান বিষ্ণুর তেজে বলিয়ান হয়ে এবং তিনি পরম ধার্মিক রাজা ছিলেন, তাই ভগবান যারা ধর্ম যাজন করেন তাদেরকেই মানে যাতে দুনিয়াতে প্রশংসা হয় সেই জন্য তিনি তাকে দিয়েই বধ করালেন। এই ধুন্দুমার সব পুত্রগণ তো মারা গিয়েছিল, তার মধ্যে তিনজন ছিলেন দৃঢ়াস্র, কপিলাস্র আর চন্দ্রাস্র। এই তিনজন দ্বারাই এই ইক্ষ্বাকু বংশ আগে চলে। ধুন্ধুমার কাহিনী শোনার পর সকলে একেবারে আশ্চর্যান্বিত হলেন যে এমন ধরনের অসুর তাহলে ছিল। তারপরে মার্কণ্ডেয় ঋষিকে পরম ধার্মিক রাজা যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, হে মহাত্মন, আপনার থেকে ব্রাহ্মণগণের মহিমা, ক্ষত্রিয়গণের মহিমা, অসুরদের যে পরাক্রম আমি শ্রবণ করেছি, অতি উত্তম, অতি ভালো লাগল, কিন্তু আমি জানতে চাই যারা পাতিব্রত মানে সতী স্ত্রী তাদের চরিত্র আমি শ্রবণ করতে বড়ই ইচ্ছুক। যে সমস্ত সতী নারী তারা পিতৃগৃহে যখন থাকেন বাল্যকাল থেকেই তারা চরিত্র গঠন করে। তারপরে সে যখন যৌবনে পদার্পণ করে তখন সে পিতামাতার আনুগত্যে থেকে সমস্ত কিছু সে সেবা করে, পিতা মাতা আত্মীয়গণকে সেবা করে সকলকে সুখী রাখে। যথাসময়ে তার বিবাহ হয়। তারপরে সেই পতি মানে স্বামী হচ্ছে তার কাছে দেবতা, তার কাছে ভগবান, তার কাছে সব কিছু, তার সেবা করে যারা সতী স্ত্রী। আর বিবাহের পরে তার শ্বশুর এবং শাশুড়িকে সে তারা মানে এমনভাবে সেবা করে যাতে কোনো প্রকার অসুবিধা যাতে তাদের না হয়। তাই এ তো দেখা যাচ্ছে যে সাধারণ একজন পুরুষের থেকে নারী ধর্ম আরো অনেক 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 গুণে কঠিন। অতএব আমি সেই সতীদের চরিত্র একটু জানতে চাই। মার্কণ্ডেয় ঋষি বললেন, হে রাজন, সতী নারীরা পতির সেবা করে স্বর্গাদি লোক প্রাপ্ত হয়। মাতা পিতার সেবার দ্বারা তাদের প্রসন্নকারী পুত্রগণ ইহজগতে সুযশ এবং সনাতন ধর্মের বিস্তারকালে অন্তকালে তারা উত্তম গতি প্রাপ্ত হয়। এ বিষয়ে আমি তোমাকে পরে জানাব বিস্তারিত। পাতিব্রত্যের মহত্ব এবং ধর্মের বর্ণনা করছি, তুমি মন দিয়ে শ্রবণ করো। বলছেন, অনেকদিন আগে কৌশিক নামে এক অত্যন্ত ধর্মাত্মা তপস্বী ব্রাহ্মণ ছিলেন। তিনি বেদ, বেদান্ত, উপনিষদ ইত্যাদি সমস্ত শাস্ত্রকে হৃদয়ঙ্গম করেছিলেন। তা তিনি সর্বদাই কি করতেন, নিজের নিত্যকৃত্য সুসম্পন্ন হলে বনমধ্যে বৃক্ষতলে বসে তিনি বেদপাঠ, উপনিষদ পাঠ করতেন আর ভাবে একেবারে ব্যাকুল হয়ে উঠতেন। একবার তিনি বেদ পাঠ করছিলেন, এমত অবস্থায় সেই বৃক্ষের উপরে এক বক এসে বসে। এবারে বক যখন এসে বসে, বসে সে বিষ্ঠা ত্যাগ করত। এখানে রামায়ণের একটি কথা মনে পড়ছে। একবার লক্ষ্মণ গিয়েছেন জল বা ফল সংগ্রহ করতে। রামচন্দ্র বনের পরিবেশটা দর্শন করছে সীতা দেবীকে লক্ষ্য রেখে। তা সেখানে এক রাজহংস ওই বৃক্ষের উপরে বসেছিল। তা সীতা দেবী, তিনি তো সুবর্ণের মতো তার শরীরের জ্যোতি, তা ওই বৃক্ষের ফাঁক দিয়ে মানে গাছের মধ্য থেকে যেমন রৌদ্রর কিরণ এসে পড়ে, তা সেই রৌদ্র কিরণ সীতা দেবীর অঙ্গে জায়গায় জায়গায় লাগছে। তা সে রাজহংস চিন্তা করছে, আহা, এমন সুন্দরী স্ত্রী তো ত্রিজগতে কোথাও দেখা যায় না। আমার মনে হয় সমস্ত মুনি ঋষিগণ যে দেব এবং দেবীর সাধনা করেন সেই দেবী ইনি। তাই তিনি তার বিশাল পক্ষদ্বয়কে বিস্তারিত করে তার রৌদ্রকে তিনি আড়াল করলেন যাতে সীতামায়ের শরীরে রৌদ্র না লাগে। এবারে খুব আনন্দ হচ্ছে। আমাদের যখন খুব আনন্দ হয় না, তো তখন আমরা কাউকে পেলে সেই আনন্দকে মানে জাহির করার জন্য চেষ্টা করি। তা সেখান থেকে এক পাতি কাক উড়ে যাচ্ছে। এবার উড়ে যখন যাচ্ছে, আনন্দ আনন্দ তো কাউকে শেয়ার করতে হবে, তাই কাককে বলছে, আরে ভাই কাক বায়স, তুমি এদিকে এসো না। সে আবার ঘুরে এসে বলছে, কি বলছিস বল, কাক তো কাকই হয়, কি বলছিস বল, আমার সময় নেই, মুখ জায়গায় এক মড়া মরেছে, সেখানে যেতে হবে। তা বলছে যে আচ্ছা, আমি তোকে একটা ভালো খবর দিতে চাইছিলাম। বলে কি ভালো খবর? তা বলছেন, দেখ, আমি যাকে আড়াল করে রেখেছি রৌদ্রের থেকে, ইনি হচ্ছেন মানে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠা দেবী। তো বলছেন, দূর, তোর আর কাজ নেই খেয়ে বসে, গায়ে পায়খানা করে দিয়ে চলে গেল বিষ্ঠা ত্যাগ। তা সীতা দেবীর এই দক্ষিণ বাহুর এই পাশে বিষ্ঠা ত্যাগ করে চলে গেছে, ঘৃণা লাগছে। এর মধ্যে রামচন্দ্র এসে দেখছেন সেই অবস্থা, সীতা দেবীর ঘৃণা করছে, মুখটা ঘুরিয়ে আছেন। তা বলছেন, কি হলো? বুঝতে পারলেন রামচন্দ্র, উপরে তাকিয়ে দেখছেন কি, যে এক বিশাল রাজহংস পাখনা এমন করে আছে। রামচন্দ্রের ভীষণ ক্রোধ হয়ে গেল, বলছেন, দুষ্ট, তুমি আমার সহধর্মিনীর গায়ে বিষ্ঠা ত্যাগ করলে, তাই তীর দিয়ে তাকে মেরে দিল। এবার সে যখন পড়ে যাচ্ছে, কি বলছেন দেখুন, যে বলছেন, কুসঙ্গ সঙ্গ করিতে গিয়া স্বরেহংস নিপাতন, মানে স্বর বান দিয়ে আজ আমি নিহত হলাম, কি জন্য, কেবল কুসঙ্গ করতে গিয়ে। হ্যাঁ, রামচন্দ্র ভগবান, তিনি এক পাখির মুখ থেকে এই অপূর্ব চরিত্র, এই অপূর্ব কথা শুনে তিনি সব কিছু বুঝে গেলেন। আহা, এ আমার দ্বারাই অন্যায় হয়ে গেল। তখন তিনি চক্ষুভেদী বান ছাড়লেন। চক্ষুভেদী বাণের তাৎপর্য হচ্ছে এই, যে যে অন্যায় করেছে তার চক্ষুতে ওই বাণটি বিদ্ধ হয়ে ওই বাণটাই তাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে। দেখতে দেখতে সেখানে কাকের চক্ষুতে সেই বাণ বিদ্ধ হয়ে কাক ফিরে আসবে। এখানে টিকাকারগণ অনেক ভূয়সী, অনেক বিস্তারিত ব্যাখ্যা করেছে, যে কদাপি যদি মানুষ হতে হয়, সাধু হতে হয়, ভদ্র হতে হয়, তাহলে কুসঙ্গ সর্বদা ত্যাগ, অহংকারী দুষ্ট ব্যক্তির সংসর্গে কদাপি থাকলে হবে না। সেখানে টিকাকারগণ বিশাল ব্যাখ্যা করেছেন, যে কুসঙ্গ মানুষকে একেবারে মানে এত নিকৃষ্ট মানের নরকে নিয়ে যায় যে সেখানে বর্ণনা হয় না। আমাদের চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, যে অসৎ সঙ্গ ত্যাগ এক বৈষ্ণব আচার, অসৎ সঙ্গ সর্বদাই ত্যাগ করতে হবে। যাই হোক, প্রসঙ্গক্রমে এটা মনে পড়ল, আমরা আবার মহাভারতের মধ্যে চলে আস। তা সেই বক সেই কৌশিক ব্রাহ্মণের শরীরে বিষ্ঠা ত্যাগ করল, বেদপাঠরত ছিলেন, সে ক্রোধিত মানে ক্রোধ উৎপন্ন হলো তার উপরের দিকে, মানে সে ক্রোধ অবস্থায় যখন তার দিকে তাকালো, বকটা দেখতে দেখতে সেখান থেকে মরে নিচে পড়ে গেল। তখন তার দুঃখ হলো, বললেন, আহা, বেচারির প্রতি আমি ক্রোধ করলাম, আমার ক্রোধে সে মারা গেল। না না, এই ক্রোধ খুব খারাপ জিনিস, আমার এমন করা উচিত হয়নি, আমি না হয় একবার স্নান করে শুদ্ধ হয়ে যেতাম, কিন্তু আমার দ্বারা আমার ক্রোধ অগ্নিতে এ বিনষ্ট হলো, না না, এ ঠিক হয়নি, মনটা খারাপ। সেদিন আবার চললেন পুনরায় ভিক্ষা করতে, গ্রামে না গেলে তো আর মাধুকরী বা ভিক্ষা পাওয়া যাবে না, তাই ভিক্ষা করতে গেছেন। এবারে ভিক্ষা করতে গিয়ে বিভিন্ন স্থান ভিক্ষা করতে করতে এক জায়গায় ভিক্ষা গেলেন, সেখানেও তিনি যান আগের থেকেই। তা সেখানে এক পাতিব্রত্য স্ত্রী থাকেন, সতী। তা সে গিয়ে দাঁড়ে গিয়ে বলছে, ভিক্ষাং দেহি, ভিক্ষা দাও। সেই সময় সেই সতী মানে বাসন মাজছিলেন, সব ময়লা বাসনগুলো মাজছিলেন। তা তিনি ভেতর থেকে সতী বলছেন যে, সাধু বাবা তুমি না একটু দাঁড়াও। দাঁড়িয়ে আছে যে হাতটা অবসর হলেই ভিক্ষাটা দেবেন। এর মধ্যে তার স্বামী এসে গৃহে প্রবেশ করছে, সেই কাজে সে ব্যস্ত হয়ে গেল। তার প্রথমে হাত পা ধুইয়ে দিলেন, পুছিয়ে দিলেন, বসার জন্য আসন দিলেন, ক্ষুধার্ত পিপাসার্থ তাকে খাদ্য সামগ্রী দিলেন। তারপরে মানে আর তার নিয়মই ছিল এটাই যে তার স্বামী সেবা করার পরে যে অবশিষ্ট অংশ থাকত সেটাই মহাপ্রসাদ হিসাবে এই দেবী গ্রহণ করতেন। এবারে হে যুধিষ্ঠির, মার্কণ্ডেয় ঋষি বলছেন, সেই নারী প্রত্যহ স্বামীকে ভোজন করিয়ে তার উচ্ছিষ্ট প্রসাদ মনে করে সেবা করতেন, আনন্দে ভোজন করত, স্বামীকেই দেবতা বলে মনে করত, আর স্বামীর ইচ্ছা অনুযায়ী সে কাজ করত, তার বিরুদ্ধে কিছুই করত না। আর সে কখনো মনের থেকে স্বপ্নের মধ্যে থেকেও কখনো পরপুরুষের চিন্তন করত না। নিজের হৃদয়ে সমস্ত প্রেম ভাবনা চিন্তা সে সমস্ত কিছু স্বামীর চরণে অর্পণ করেছিল। তার জীবনের অঙ্গ ছিল সদাচার পালন, আর আত্মীয় কুটুম্ব সকলের মঙ্গল কামনা করত এবং স্বামীর মঙ্গলের দিকে সর্বদাই নজর রাখত। দেবতাদের পূজা, অতিথিদের সৎকার এবং সেবকদের ভরণ পোষণ এবং শাশুড়ি শ্বশুরের সেবা, এই কাজ কখনো সে অসাবধানতার সঙ্গে করত না, সাবধানতার সঙ্গে করত। নিজ মন ও ইন্দ্রিয় সম্পূর্ণ তার বশে ছিল। এবারে পতির সেবা করতে করতে সে বাইরে যে দাঁড়াও বলেছিল যে, সাধু বাবা একটু দাঁড়াও, সে ক্ষণিকের জন্য মনে ছিল না। যখন স্বামীর সমস্ত সেবা হয়ে গেছে, যখন তিনি মানে বিশ্রামে যাচ্ছেন, সে সময় মধ্যাহ্নকাল, সে সময় তার মনে পড়ল, ওহো আমি তো সেই পণ্ডিত বাবাকে আমি তো দাঁড়াতে বলেছিলাম। তা তিনি সংকোচিত হয়ে লজ্জিত হয়ে তিনি মানে ভিক্ষা সামগ্রী নিয়ে গেলেন, কিছু চাল ডাল কাঁচকলা আলু এই সমস্তই ছিল, কিন্তু খুব লজ্জিত। আর সেই ব্রাহ্মণ ক্ষুধার্ত পিপাসার্থ হয়ে দাঁড়িয়ে আছে। এবারে দেবী যখন সেই সমস্ত ভিক্ষা নিয়ে এসেছে, সে তখন বলছে, আচ্ছা তোমার যদি এতই কাজ ছিল তাহলে তুমি আমাকে দাঁড়াও বাবা বলে এতক্ষণ তুমি আমাকে আটকে রাখলে। ক্রোধিত হয়ে ব্রাহ্মণ বলল, আর সেই নারী অত্যন্ত শান্তস্বরে বলল, পণ্ডিত বাবা আমাকে তুমি ক্ষমা করো, আমি আমার বড় দেবতা স্বামী তার সেবায় নিযুক্ত হয়েছিলাম, সেই কারণে আমার অত্যাধিক বিলম্ব হয়েছে, আমি সেজন্য আপনার কাছে ক্ষমা চাইছি। বলছেন, ওহো তুমি দেখছি যে তোমার কাছে ব্রাহ্মণ বড় হলো না স্বামী বড় হলো, গার্হস্থ্য ধর্মে থেকেও তুমি ব্রাহ্মণদের অপমান করছো, দেবরাজ ইন্দ্র পর্যন্ত ব্রাহ্মণের সামনে দণ্ডবত প্রণাম করে নতমস্তকে দাঁড়িয়ে থাকে, আর মানুষের কথা আর কি বলবো, তুমি কি ব্রাহ্মণকে জানো না, বয়োজ্যেষ্ঠদের কাছে কখনো ব্রাহ্মণের মহিমা শোনোনি, আরে ব্রাহ্মণ অগ্নির ন্যায় তেজস্বী, সে ইচ্ছা করলেই পৃথিবীকে পুড়িয়ে দিতে পারে। আর সেদিনের ঘটনায় সে যখন বকের দিকে তাকালো সে মারাই গেল, সেদিনের ঘটনা। সতী নারী বলল, তপস্বী বাবা রাগ করো না, আমি তোমার সেই বক পাখি নই যে তুমি আমার দিকে বেঁকে দেখছো আর আমি ওতেই পুড়ে ছারখার হব। ব্রাহ্মণের তো টনক নড়ে উঠল, বলছেন, সে কি সেই জঙ্গলের মধ্যে আমি একা ছিলাম আর এই অবলা নারী সে কি করে জানবে? এ হচ্ছে পতিসেবার মহিমা। আর আমার উপরে চোখ লাল কেন করছো? রাগ করে তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। সেই সতী বলছে, আমি ব্রাহ্মণদের অপমান করি না, তারা তো দেবতা তুল্য, আমি অপরাধ করেছি তাই আপনার কাছে ক্ষমা চাইছি, আমার বিলম্ব হয়েছে। আর ব্রাহ্মণের তেজের সঙ্গে আমি অপরিচিতও নই, আমি ব্রাহ্মণদের প্রভাব জানি। বলছেন, তাদের মহা সৌভাগ্যের কথাও আমি জানি, ব্রাহ্মণের ক্রোধের ফলে সমুদ্র যে আজ লবণাক্ত সেটাও ব্রাহ্মণের। তখন আর গুণের কথা বলছেন, এবার খানিকটা দোষও বের করলেন, ব্রাহ্মণের কারণেই এই যে সমুদ্রের জল লবণ যা আমরা পরে পরে আস্বাদন করব। আর তিনি এক মহা তপস্বী এবং শুদ্ধ অন্তকরণ মুনি ছিলেন, যার ক্রোধাগ্নিতে আজও দণ্ডকারণ্য জ্বলছে। ব্রাহ্মণদের প্রতারণা এবং হত্যার জন্য বাতাপি রাক্ষস অগস্ত মুনির পেটে গিয়ে হজম হয়ে গিয়েছে। তাহলে সে এক প্রকার নরভক্ষণ বা দানবভক্ষণ করেছে শুধু ব্রাহ্মণগণের কারণে। মহাত্মা, ব্রাহ্মণদের প্রভাব যে অনেক বড় তা আমার শোনা আছে, সব উত্তর দিচ্ছেন। মহাত্মাদের ক্রোধ এবং আশীর্বাদ উভয়ই মহান। হে ব্রাহ্মণ, তুমি যদি আমাকে অভিশাপ দাও সেটাও আমার জন্য মঙ্গল, যদি আশীর্বাদ দাও তাহলে সেটাও আমার জন্য মঙ্গল, এটাও আমি জানি। আর এখন আমার দ্বারা আপনার যে অসম্মান হয়েছে আমি সেই জন্য বারংবার আপনার কাছে কর জুড়ে ক্ষমা চাইছি। প্রতিসেবার যে ধর্ম পালন হয় তাই আমার সবচেয়ে বেশি পছন্দের। দেবতাদের মধ্যে আমার স্বামী আমার কাছে সবচেয়ে বড় দেবতা। আমার দ্বারা এই পাতিব্রত ধর্মেই সাধারণভাবে পালন করা হয়। এই ধর্ম পালনের যে ফল তাও আপনি প্রত্যক্ষ করুন, দেখুন আপনি সেই বনপ্রদেশে ক্রুদ্ধ হয়ে বক পাখিকে দগ্ধ করেছিলেন, আমি কি করে জানলাম? কেবল আমার স্বামীকে আমি সেবা করেছি বলে আমি আগের থেকেই সব জানতে পারি। আমাকে কোনো তপস্যা করতে হয়নি, শুধু স্বামীর সেবা দ্বারাই আমি এই শক্তি অর্জন করেছি প্রভুর ইচ্ছায়। আর মানুষের মধ্যেই এক বড় শত্রু তার নিজের শত্রু বলে মনে করে, তার নাম হচ্ছে ক্রোধ। এই ক্রোধ এমনই, সে নিজের শরীরকেও পর্যন্ত নষ্ট করে দেয়। এই ক্রোধকে নিজের বশে করতে হবে, জ্ঞান দিচ্ছেন সতী সেই কৌশিক ব্রাহ্মণকে। যে ক্রোধ এবং মোহকে জয় করেছে সে সর্বদা সত্য ভাষণ করে। ক্রোধ আর মোহকে যতক্ষণ পর্যন্ত সে জয় না করতে পেরেছে ততক্ষণই সে মিথ্যা কথা বলবে। যাদের মধ্যে ক্রোধ আছে জানতে হবে সে সত্যকে অবলম্বন করতে পারেই। আর গুরুজনদের সেবা দ্বারা সন্তুষ্ট রাখে, কেউ মারলেও তাকে মারে না। যে নিজ ইন্দ্রিয়াদি বসে রেখে পবিত্রভাবে ধর্মযাজন করে, সাধ্যায় রত থাকে, সে কাম জয় করেছে। দেবতাদের মতে সেই ব্রাহ্মণ। এই সমস্ত বিষয়গুলো যে জয় করতে পেরেছে দেবতাগণ তাকেই ব্রাহ্মণ বলে উল্লেখ করেছেন। হে ধর্মজ্ঞ, হে মনস্বী। আর তিনি এই সমস্ত বলতে বলতে বলছেন যে যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা ইত্যাদি ব্রাহ্মণ উচিত কর্ম করে সে নিজ শক্তি অনুসারে দানও করে থাকে। আর ব্রহ্মচর্যকালে সে সর্বদা বেদ অধ্যয়ন করে, যার নিত্য সাধ্যায় কখনো ভুল হয় না। যে আজ ভালো লাগছে না, আজ অমুক জায়গায় ভাণ্ডারা খেতে যাব, নিজের গীতা পাঠ বা নিজের পাঠ বন্ধ করে এ সমস্ত করলে চলবে না। আর দেবতারা তাকেই ব্রাহ্মণ বলে মানেন। ব্রাহ্মণদের পক্ষে যা কল্যাণকর ধর্ম তাই তাদের সম্মুখে বর্ণনা করা উচিত। সেজন্য আমি অপলোকে একথা বলছি, ব্রাহ্মণরা সত্যবাদী হয়, তাদের মন কখনো অসত্যে যায় না, শ্রদ্ধায় দম আর্য মানে সরলতা ও সত্য ভাষণ ব্রাহ্মণদের, এগুলি হচ্ছে পরম ধর্ম। যদিও ধর্মের স্বরূপ বোঝা বেশ কঠিন, তবুও তা সত্যে প্রতিষ্ঠিত। অভিজ্ঞ ব্যক্তিরা বলেন, ধর্মের বিষয়ে বেদই হচ্ছে প্রমাণ, বেদ থেকেই ধর্মজ্ঞান হয়। তবুও ধর্মের স্বরূপ খুবই সূক্ষ্ম, ধর্মের যে স্বরূপ সেটা সূক্ষ্ম, ভীষণ সূক্ষ্ম। বেদ পাঠ করলেই যে তার প্রকৃত রূপ প্রকটিত হবে তা নিশ্চিতভাবে বলা যায় না। আমার তো মনে হয় যে আপনার এখনো প্রকৃত তত্ত্বজ্ঞান হয়নি। ব্রাহ্মণকে বলছেন, হে ব্রাহ্মণ দেব, পরমধর্ম কি আপনি যদি তা জানতে চান তাহলে মিথিলাপুরীতে মাতা পিতার সেবায় রত এক ধর্ম বেদ আছে, সেই বেদের থেকে গিয়ে আপনি কিছুদিন শিক্ষা লাভ করুন। ধর্মতত্ত্ব তিনি আপনাকে বুঝিয়ে বলতে পারবেন, সে নিয়েছে হিনজাত। ভগবান আপনার মঙ্গল করুন, এখন আপনি যেখানে খুশি যেতে পারেন। দেবী বলছেন, আমি যদি কোনো অন্যায় কথা বলে থাকি তাহলে আপনি আমাকে ক্ষমা করবেন, কারণ নারীদের সকলের প্রতি দয়াভাব থাকে, মানে স্বাভাবিকভাবেই নারীদের প্রতি সকলে ক্ষমাভাব প্রদর্শন করিয়ে থাকেন। ব্রাহ্মণ বলল, হে দেবী, তোমার কল্যাণ হোক, আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছি এবং আমি আমার ক্রোধকে তোমার এই জ্ঞানরূপ অনল দ্বারা আমি তা দগ্ধীভূত করতে পেরেছি বলে আমার মনে হচ্ছে। তুমি আমার অনেক মঙ্গল করলে গো। এই বলে তিনি চিন্তা করলেন যে কি করা যায়। সেই সতী আমাকে বললেন, মিথিলাপুরীতে সেখানে এক ধর্ম বেদ আছে, তা আমি ব্রাহ্মণ হলেও আমার যে অভিমান, এই অভিমানকে ছেড়ে সেই বেদের নিকট থেকে আমি হরি কথা মানে তত্ত্বকথা শ্রবণ করব। যুধিষ্ঠির মহারাজকে বললেন মার্কণ্ডেয় ঋষি, হে রাজন, সেই কৌশিক ব্রাহ্মণ এই সমস্ত চিন্তা করতে করতে তিনি কৌতূহল বশত মিথিলাপুরীর দিকে রওনা হলেন। অনেক পথে অনেক জঙ্গল, গ্রাম, নগর, নদ, নদী পার হয়ে তিনি মিথিলাপুরীতে গিয়ে সেই সুরক্ষিত মিথিলাপুরীতে এসে পৌঁছালেন। সেই নগর অত্যন্ত শোভাময় ছিল, ধার্মিক মনুষ্যেরা সেখানে বাস করত, নানা স্থানে যজ্ঞ, ধর্ম সম্বন্ধীয় নানা প্রকার অনুষ্ঠান সেখানে চলছিল। আর কৌশিক নগরে পৌঁছে সব দিক ঘুরে ঘুরে সে সেই ধর্ম বেদের অনুসন্ধান করতে থাকে। এবারে কয়েকজন ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন যে সেই ধর্ম বেদ তিনি কোথায় থাকেন, তারা তার ঠিকানাটা বলে দিলেন। সেই ঠিকানা অনুযায়ী পৌঁছে সেই ধর্ম বেদ সে গিয়ে দেখছে কি যে এক কসাইখানাতে সেই ধর্ম বেদ মাংস বিক্রয় করছে। তিনি চিন্তাযুক্ত হয়ে খানিকটা দূরে গেলেন, কাছাকাছি গিয়ে যখন দেখলেন যে মাংস কেটে কেটে বিক্রি করছে, তখন তার খুব একটা ভালো লাগলো না। এ আবার কেমন ধর্ম বেদ? তিনি পাশে কিছুটা দূরে সরে আসলেন। কিন্তু সেই মাংস বিক্রয়কারী যে বেদ সে জেনে গেছে, তার সঙ্গে একজন ব্রাহ্মণ দেখা করতে এসেছে। সে গিয়ে বলছেন যে, হে ব্রাহ্মণ দেবতা, হে ভগবান, আমি আপনার চরণে প্রণাম জানাই, আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি সেই বেদ যাকে আপনি খুঁজতে খুঁজতে এত দূরে এসেছেন। তিনি আরেক আশ্চর্যের মধ্যে পড়ে গেলেন, বললেন, এ কি করে হলো, আমি এত দূর থেকে এসেছি, আরেকটা অন্য দেশ থেকে আমি আরেক দেশে মিথিলাপুরীতে এসেছি, তিনি কি করে জানলেন? এবারে তিনি বলছেন যে আমি আগের থেকেই জেনে যাই যে আমার কাছে কে আসছে না আসছে। আপনাকে সেই প্রতিব্রতা নারী আমার এই মিথিলাতে এসে আমার সঙ্গে দেখা করতে বলেছে? বলছেন, হ্যাঁ। বলছেন, ঠিক আছে। বেদের কথা শুনে ব্রাহ্মণ অত্যন্ত বিস্মিত হল এবং ভাবতে লাগলো, ইয়ে আবার কি আশ্চর্যজনক জিনিস গো। এবারে বলছেন, বেদ বলল, এই স্থানটি আপনার উপযুক্ত নয়, আপনি আমার গৃহে চলুন। তা ব্রাহ্মণকে আগে রেখে তিনি পেছনে পেছনে পথ দেখিয়ে নিজ গৃহে নিয়ে আসলেন। এবারে ব্রাহ্মণ প্রসন্ন হয়ে বলছে যে ঠিক আছে, হে ব্যাদ। এবার ব্যাদ তার চরণ ধৌত করল, তার চরণ ধৌত জল মস্তকে নিল, পান করল। তারপরে সে ব্যাদকে সন্তুষ্ট হয়ে বলছেন, হে ব্যাদ, তুমি যে এই মাংস কাটো, কসাইখানাতে কাজ করো, এই কাজটা ঠিক আমার পছন্দ হলো না। বলছেন, দেখো ব্যাদ বলছে, বাবা, মাংস বিক্রয়ের কাজ আমি নিজের ইচ্ছা অনুযায়ী করি না। এ কাজ মানে আমাদের বংশ পরম্পরায় আমার পিতা পিতামহরা করে আসছে। আমি নিজে এমন কোনো কাজ করি না যা ধর্মবিরুদ্ধ। বলছেন, তুমি যে কাজটি করো সেটি তো ধর্মবিরুদ্ধ। বলছেন, না তা নয়, সাবধানতার সঙ্গে আমি আমার বৃদ্ধ পিতা এবং মাতাকে সেবা করি, তা আমি এই কাজ ছাড়া অন্য কাজ আর কিছু জানি না। তা আমি এতে কি করতে পারি? এবং আমি যথাসাধ্য দান করি, দেবতাদের অর্পণ তর্পণাদি করি এবং অতিথি সেবকদের ভোজন করিয়ে আমি সকলকে বিদায় দিই, কিন্তু আমার এই এটাই জীবিকা, আমার বংশ পরম্পরা ক্রমে চলে আসছে। তখন তিনি বলছেন যে দেখো, শূদ্রের কর্তব্য হলো বৈশ্যের কর্ম চাষবাস করা, আর ক্ষত্রিয়ের কর্তব্য যুদ্ধ করা, ব্রাহ্মণের পালনযোগ্য কর্তব্য ও ধর্ম ব্রহ্মচর্য পালন, আর তপস্যা বেদ অধ্যয়ন এবং রাজার কর্তব্য হলো কি, সত্য ভাষণ। নিজ নিজ ধর্ম ও কর্তব্য পালনরত প্রজাদের ধর্মপূর্বক পালন করা, এবং যারা ধর্মচ্যুত হবে তাদের পুনরায় ধর্মে স্থাপনা করা। ব্যাদ বলছেন ব্রাহ্মণকে, হে ব্রাহ্মণ, রাজা জনকের এই রাজ্যে এমন কেউ নেই যে ধর্ম বিরুদ্ধ আচরণ করে। আপনি আমাকে ধর্মবিরুদ্ধ শব্দটি প্রয়োগ করেছেন, কিন্তু এই মিথিলাপুরীতে জনক রাজার রাজ্যে এমন কেউ নেই যিনি ধর্মকে অবহেলা করেন। কারণ চার বর্ণের লোক নিজ নিজ ধর্ম এখানে পালন করে, আর রাজা জনক সে এমনই ভয়ঙ্কর, মানে ধর্ম বিষয়ের প্রতি, দুরাচারীদের ধর্মবিরুদ্ধ আচরণকারীদের সে যদি নিজের পুত্রও হয় তাকে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদান করে থাকেন। অতএব এই মিথিলাপুরীতে অধর্মের আশঙ্কা করবেন না, আর আমি জীবহত্যা করি না। অন্যের বধ করা শূকর এবং মহিষের মাংস আমি বিক্রয় করি, অন্য কেউ বধ করে আমাকে দিয়ে যায় আমি সেটাকে কেটে কেটে বিক্রয় করি, আমি বধ করি না। আমি নিজে কখনো মাংস ভক্ষণও করি না, আর ঋতুকালেই আমি কেবল স্ত্রী সংসর্গে গমন করি, আর সর্বদাই দিনে উপবাস করি আর রাত্রে আমি যৎকিঞ্চিত ভোজন করি। তা কিছু লোকে আমার প্রশংসা করে, কিছু লোকে আমাকে নিন্দাও করে, কিন্তু আমি সকলের সঙ্গেই সৎ ব্যবহার করি, তাতে সকলে আমার প্রতি সন্তুষ্টই। দ্বন্দ্ব সহ্য করা, ধর্মে দৃঢ় থাকা, সকল প্রাণীকে তার যোগ্যতা অনুযায়ী সম্মান করা, এইসব মানবোচিত গুণ ত্যাগ ব্যতীত আসে না। অতএব ত্যাগই হচ্ছে মুখ্য। ব্যর্থ বিবাদ পরিত্যাগ করে অন্যের ভালো করা উচিত, মানে অযথা সময় নষ্ট, অযথা বাক্য ব্যয় করে যে সময় নষ্ট, এ সমস্ত করা উচিত নয়। কোনো কামনার বশবর্তী হয়ে বা দেশবশত ধর্ম ত্যাগ করা উচিত নয়। কেউ হয়তো আমাকে বলল যে আশ্রম থেকে বেরিয়ে যাও, তা আমি কি করলাম, মালা টালা সব খুঁটিতে ঝুলিয়ে রাগে গদগদ হয়ে বসে থাকলাম, তাহলে কি ধর্ম ত্যাগ হচ্ছে? যে কোনো পরিস্থিতিতেই ধর্মকে ত্যাগ করা যাবে না। আর প্রিয় বস্তুর প্রাপ্তিতে হর্ষোৎফুল্ল হওয়া উচিত নয়, কোনো একটা ভালো সুন্দর বস্তু প্রাপ্ত হয়ে তাতে আনন্দে মেতে যাওয়াও অনুচিত। নিজ মনের ইচ্ছা বিরুদ্ধ কোনো কাজ হলে দুঃখিত হবে না, আর্থিক সংকট এলে ভয় পাবে না, ব্রাহ্মণকে উপদেশ দিচ্ছেন সেই বেদ। আর কোনো অবস্থাতেই ধর্ম ত্যাগ করবে না, যতই কষ্ট যতই মানে দুঃখ এসে উপস্থিত হোক, বিপদ এসে উপস্থিত হোক, ধর্মকে ত্যাগ করা চলবে না। যদি ভ্রমবশত একবার ধর্ম বিপরীত কাজ কারো দ্বারা হয়ে যায়, তাহলে মানে দ্বিতীয়বার যাতে সেই কর্ম না হয় সেজন্য একবারে পূর্ণ প্রচেষ্টা করতে হবে। যে কাজ অন্যের এবং নিজের পক্ষে মঙ্গল মনে হয় সেই কাজ করাই উচিত। যে কাজ নিজের জন্য সুখ আর ওই কাজটি করলাম করে আরো কয়েকজনের দুঃখ হবে অমঙ্গল হবে এমন কাজ কদাপি করবে না। বদ আচরণ ব্যক্তির প্রতি কখনো খারাপ ব্যবহার করবে না। কোনো দুষ্ট ব্যক্তি বদ ব্যক্তি সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করলেও আমাকে তার সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত নয়। নিজের সাধু ব্যবহার কখনো পরিত্যাগ করবে না। যে ব্যক্তি অন্যের খারাপ করতে চায় সে পাপী নিজেই ধ্বংস হয়ে যায়। যে সর্বদা একজনের প্রতি জ্বলনশীল হয় তাহলে কি দেখা যাবে, সে একসময় নিজেই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। অতএব সে তার পাপের শাস্তি নিজেই পাবে, সেজন্য তার সঙ্গে সাধু হয়ে অসাধুর ন্যায় ব্যবহার করা কারোর পক্ষেই তা উচিত নয়। আর যে ব্যক্তি পবিত্রভাবে থাকা ধর্মাত্মা ব্যক্তিদের কর্মকে অধর্ম বলে হাসি ঠাট্টা করে সে ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হয়। পাপী ব্যক্তি হাপড়ের মতো ফুলে গর্ব করে। যারা পাপী অহংকারী ভেতরে মানে অহংকার পোষণ করে তারা কিন্তু ফুলে হাপুড়শালার হাপুড় যেমন ফুলে ওঠে, তার মধ্যে কিছু থাক বা না থাক বলছেন ওই হাপড়ের মতো ফুলে ওঠে গর্বে অভিমানে অহংকারে। এ অম্বিত ব্যক্তিদের সঙ্গ থেকে সর্বদা দূরে থাকবে। আর প্রকৃতপক্ষে তার পুরুষার্থ বলে কিছুই থাকে না, সে কেবল ওই দম্ভকে নিয়ে হাপড়শালার হাপড়ের মতন সে বুক ফুলিয়ে চলে। যে ব্যক্তি পাপ কাজ করে ফেলে সত্যই অনুতপ্ত হয়, এ একটা ভালো কথা বলছেন। কিছু কিছু ব্যক্তি আছে যে চোর যে ডাকাত যে দস্যু, তা সে হয়তো কাউকে হত্যা করলো, হত্যা করার পরে চিন্তা করছে না না এটা আমার দ্বারা ঠিক হয়নি, তাহলে দেখুন প্রভুর কৃপা তার প্রতি অনিবার্য হবে, সে ওই কাজ বেশি দিন করতে পারবেই না। যার মধ্যে মানে খেদ কিছু করে খেদ বাস্তবিক খেদ উৎপন্ন হবে, সেই কাজ থেকে ভগবান তাকে অতি অবশ্যই দূরে সরিয়ে দেবে। অতএব এখানে মনের ধর্মকে শ্রেষ্ঠ বলা হয়েছে। আর করলাম দুষ্ট কাজ এসে বললাম বেশ ভালোই দিলাম ভালোই করলাম, কেউ তো বুঝতে পারেনি, এই সমস্ত ব্যক্তি কদাপি কোনো কালেই তারা নিজেকে সংশোধন করতে পারবে না। যে বাস্তবিক কোনো অন্যায় কার্য করে করার পরে সে মনে মনে মানে খুব দুঃখিত হবে, আহা না না আমার এই কাজটি করা উচিত হয়নি, তা সেই কাজ একদিন না একদিন তার থেকে ছেড়েই যাবে, এটা প্রভুর কৃপা। এই যে মনের মধ্যে যে দুঃখের সঞ্চার হচ্ছে, মনের মধ্যে যে এক গ্লানি এসে উপস্থিত হচ্ছে যে আমার দ্বারা এ অম্বিত কর্ম করা উচিত হয়নি, এটাই শুধু চিন্তন করলে মানে প্রভুর কৃপা হবে। আর যতই 2 লাখ 4 লাখ 6 লাখ নাম করা যাবে আর ভেতরে ভেতরে চিন্তা করব, আরে আমি তো সব করছি ও তো কিছু করে না, এরা হচ্ছে মানে একেবারে নষ্টের গোড়া, এরা নিজেও মরবে আর এদের সঙ্গে যেগুলো থাকবে সেগুলোকে নিয়ে মরবে। উত্তম হয়ে নিজেকে অধম মনে করবে সেই হচ্ছে বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ। আর বেশিরভাগ হচ্ছে কি অধম হয়ে নিজেকে উত্তম মনে করছে, এটা হচ্ছে একবারে নরকে যাওয়ার জন্য সুন্দর রাস্তা করে রাখা। বলছেন যে অনুতপ্ত হয় সে ওই পাপ থেকে মুক্তি পায়। আর কখনো এমন কাজ করব না বলে সে প্রতিজ্ঞা করে, পাপ কর্ম থেকে বিরত হলে ভবিষ্যতেও পাপ থেকে সে রক্ষা পায়। কিন্তু যারা জ্ঞান পাপী এদের কোনো অবস্থাতেই মুক্তি নেই। সে যত বড়ই মানে ভালো স্তরে পৌঁছক না কেন, যতক্ষণ পর্যন্ত সেই দুষ্টের মনোবৃত্তি পরিবর্তন না হচ্ছে, মনোভাবনা সৎ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার জপ তপ হোম সাধ্যায় সব কিছু একেবারে বৃথা। ভগবানকে পেতে হলে মনটাকে ঠিক করতে হবে। এই যে জপ তপ হোম ইত্যাদি আছে, এগুলো তো বিধি, কিন্তু এগুলো কি জন্য করতে হবে? মনটাকে পবিত্র করার জন্য। সেই মন যাদের পবিত্র হয়েছে তাদের গলায় মালারও দরকার নেই, মাথায় শিক্ষারও প্রয়োজন নেই, কপালে তিলকের প্রয়োজন নেই, হাতে নামের ঝোলারও প্রয়োজন নেই। এই যে এত কিছু করা হচ্ছে কি জন্য? কেবলমাত্র মনটাকে পবিত্র করার জন্য। যে সমস্ত সিদ্ধ মহাত্মাদের জীবনী আমরা লক্ষ্য করি, দেখবেন তারা যখন সেই সিদ্ধাবস্থায় পৌঁছে যায়, মনকে সর্বদাই ভগবানের চরণে লিপ্ত করে দেয়, তখন তাদের বাহ্যিক কোনো চেতনাই থাকে না। তাদের শরীরে বস্ত্র আছে কি নেই সেটাই তাদের জ্ঞান থাকে না, তারা সর্বদাই সেই পরমানন্দে মজে থাকেন। তাই লোভের লোভী হচ্ছে পাপের মূল। লোভী ব্যক্তিরাই পাপ চিন্তা করে। পাপী পুরুষ উপর থেকে ধর্মের জাল বিছায়, আর যারা পাপী সে সব কিছুই করছে। তার যদি বিধি দেখা যাচ্ছে, বড় বড় তিলক, বড় বড় মালা, বড় বড় মালার ঝোলা, কিন্তু সে মনটা ঠিক করতে পারেনি, তাহলে কিন্তু কোনো ফল হবে না। এত কিছু করার কারণ হচ্ছে কি? যে মনটাকে পবিত্র করতে হবে। যে এগুলো ছেড়ে বসে থাকবে তাও হবে না, কিন্তু সর্বপ্রথম থেকেই মনটাকে শুদ্ধ রাখতে হবে। মনের মধ্যে অহংকার ভাব, একে একজন আরেকজনের প্রতি ঈর্ষাপরায়ণতা ভাব, এটাকে ত্যাগ করলেই সেই ব্যক্তিই সাধু। যেমন কোনো খাদ মানে গর্ত তা শুকনো পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে, তেমনি এই সমস্ত ব্যক্তিরা তারা ভণ্ডামি করে, এই সমস্ত বেশ ধারণ করে তারা কি করে? এই ধর্মের ধর্ম অবলম্বন করে অধর্মের জাল বিছিয়ে রেখেছে। কোথার থেকে সেটা আসবে? সেটা আসলে ধন উপার্জন হবে, ধন উপার্জন হলে ওগুলোকে বাড়িতে সব পয়সা পাঠাতে হবে। এ সমস্ত হচ্ছে অধার্মিক ব্যক্তি, হচ্ছে সব মানে সাধুর বেশ, কিন্তু বাস্তবিক সাধু নয়। আর তেমনি এরা ধর্মের নামে পাপ কর্ম করে। ধর্মটা করছে কি জন্য? এমনিভাবে তো সংসার চালানো সম্ভব নয়, তাই ধর্ম অবলম্বন করে এই ধর্মপথকে বেছে নিয়েছে। এ তো বিনা পুঁজির ব্যবসা। এবারে বড় বড় শেঠ সামন্ত ধরে বাড়িতে কম্বল লোটা ঘটি মানে একটা সুই সুতো পেল সেটাকে বাড়িতে পাঠাচ্ছে, বলছেন এগুলো মানে অধর্মরূপী সব জাল বিস্তার করে আছে কি জন্য? যে এটা তো সহজ সরল পন্থা, লোককে বোকা বানানোর একটা ভালো রাস্তা। তাই এমন ব্যক্তি প্রচুর রয়েছে। এই সমস্ত ব্যক্তির সংস্পর্শে যারা পড়বে তা সে তো যাবেই যাবে গোষ্ঠীর সঙ্গে, আর যারা এদের সঙ্গে মিশবে সে এবং তার গোষ্ঠীদের নিয়ে ওর পেছন পেছনই যাবে। অতএব সাবধান, সাধু সাবধান বলা হয়েছে। এরা ইন্দ্রিয় সংযম, বাহ্য পবিত্রতা এবং ধর্ম সম্বন্ধীয় কথাবার্তার উপদেশ করায় বড় পটু। ধর্ম উপদেশ এমন চোখ বড় করে আকাশের দিকে তাকিয়ে এমনভাবে চোখ বেঁকিয়ে বলবে, মনে হবে এই তো একেবারে সাক্ষাৎ প্রভুই উপদেশ করছেন। কিন্তু তাদের থেকে সর্বদা দূরে থাকতে হবে। আর তারা ধর্ম মানে ধর্ম সম্বন্ধীয় কথাবার্তার উপদেশ করলেও ধর্মাত্মা ব্যক্তিদের নিয়ে তারা শিষ্টাচার সম্পন্ন হতে পারেই না। এরপরে সেই ধর্মব্যাধ আরো সুন্দর সুন্দর কথা বলবেন শিষ্টাচার প্রসঙ্গে এবং ধর্মের সূক্ষ্ম গতি ও ফলভোগে জীবের পরাধীনতা এবং জীবাত্মার নিত্যতা এবং জীবাত্মার সঙ্গে কেমনভাবে ভগবানের সম্বন্ধ সংযুক্ত হয়, এই সমস্ত ধর্ম উপদেশ করবেন। আর পাপ পুণ্যের কর্মের শুভ অশুভের যে পরিণাম তৎসমুদায় তিনি সেই ধর্মব্যাধ ব্রাহ্মণ কৌশিককে উপদেশ দেবেন। আর ইন্দ্রিয় আদির অসংযমে ক্ষতি এবং সংযমে যে পরম লাভ তৎসমুদায় আমরা শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপা হলে আগামী দিন আস্বাদন করব। অধ্যকার দিনের সময় অনুসারে আমাদের পাঠের বিরাম স্থান এ স্থানেই দিলাম। জয় জয় শ্রীরাধে।